আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মেনার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগত। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে একজন মুসলমান সে সর্বক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক যাতে জীবনযাপন করতে পারে, আলহামদুলিল্লাহ প্রোগ্রামে ওই সকল বিষয়ে আলোচনা হয়ে থাকে। আজকেও এ ধরনের একটি সাবজেক্ট বিষয় আমরা নিয়েছি যা প্রতিটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত জেনে নেব। নবী রহমত শাফি উম্মত মুস্তফা জানে রহমত হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ আপন বদনতার দায়িত্বে এ কথা অপরিহার্য করে নেন যে আমি আমার ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেব। দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান, দুরূদের বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন বান্দার গুনাহকে ক্ষমা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা সকাল সন্ধ্যা দিনে রাতে বেশি থেকে বেশি পরিমাণে ইনশাআল্লাহ করিম আমরা দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের মধ্যেও একটি হুকুম হচ্ছে যাতে করে আল্লাহর বান্দারা তার হাবিবের প্রতি যাতে দুরূদ পাঠ করে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ফরমানের মধ্যেও দুরূদ শরীফের আমল যাতে উম্মত আপন নবীর প্রতি দুরূদ পাঠ করে। দুরূদ পড়ার কথা সাহাবা ইকরাম বলেছেন, তাবেঈগণ বলেছেন, যুগে যুগে আউলিয়া ইকরাম সলফে সালেহীন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ পাঠ করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। কেন? দুরূদ পড়ার মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহাব্বত মানুষের অন্তরে বৃদ্ধি পায়। আসুন আমরা আজকের প্রোগ্রামে রহমত বারাকাত পাওয়ার লক্ষ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আজকের মেনার্স প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে ঝগড়া। এই ঝগড়া থেকে আপনার বাঁচা এক মুসলমানের জন্য কত জরুরি, এবং বিশেষ করে আমরা কয়েকটি বিষয় আজকের প্রোগ্রামে জানব। যেমন ঝগড়ার মূল হোতা কে, যে যার মাধ্যমে ঝগড়া শুরু হয় এটাও আমরা জানব। ঝগড়ার মানুষের মাঝে সৃষ্টি হওয়ার যেই কাজগুলো, যে কাজগুলোর মাধ্যমে মানুষ স্বাভাবিকভাবে প্রথমত ঝগড়ায় কী হয় লিপ্ত হয়, যখন আমরা জানতে পারবো যে ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ায় আমরা বাঁচতেও পারব। আর বিশেষ করে দর্শক শ্রোতা, আমরা আজকের প্রোগ্রামে এটাও আমরা জানব যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে এই ঝগড়া নামক অশুভ কাজ থেকে নিজেকে বিরত রাখে তার ফজিলত কী, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে কী নিয়ামত প্রাপ্ত হবে, কী ফজিলত, কী বারাকাত পাবে, ইনশাআল্লাহ করিম আজকের অনুষ্ঠানে আমরা জানতে পারবো। আল্লাহ আমাদেরকে আজকের প্রোগ্রামে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার লক্ষ্যে আজকের প্রোগ্রাম দেখার শোনার আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন দেরি না করে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে আমরা আজকের যে আমাদের আলোচ্য বিষয় এ বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ আমরা শ্রবণ করি ইনশাল্লাহ। জি
আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে ঝগড়া আসলে কেন হয় এবং ঝগড়ার কি ক্ষতি। আসলে ঝগড়ার মূল সৃষ্টিকারী হলো শয়তান। মুসলমানের মধ্যে ঝগড়া সৃষ্টি করার মূল যে ভূমিকা রাখে সেটা হলো শয়তান। শয়তান চায় না যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকুক, মানুষ ভালো অবস্থায় থাকুক, হাসি খুশি থাকুক, পরিবারগুলো ঠিক থাকুক, সমাজ ঠিক থাকুক, রাষ্ট্র ঠিক থাকুক। শয়তানের মূল কাজই হলো মুসলমানদের মধ্যে ঝগড়া বাজিয়ে দেওয়া, ঝগড়া লাগিয়ে দেওয়া, এবং এই ঝগড়ার মাধ্যমে সমাজের মধ্যে আমরা দেখছি যে সমাজের মধ্যে এমন কোনো খারাপ কাজ হওয়ার বাকি নাই যা হচ্ছে না। এই সবগুলোর মূল কারণ হলো ঝগড়া। তো এই ঝগড়া সম্পর্কে শয়তান মানুষের মাঝে কিভাবে ঝগড়া লাগিয়ে দেয়, ঝগড়া লাগালে কি কি ক্ষয়ক্ষতি হয়, এ সম্পর্কে আমরা একটা ছোট্ট ওয়াকিয়া শ্রবণ করবো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাআলা চায় কোরআন আয়াত থেকে আমরা শুনবো যে ঝগড়া আসলে কেমন নিকৃষ্ট কাজ। তো শয়তান মূলত মানুষের মাঝে ছোট ছোট বিষয়ের মাধ্যমে ঝগড়া লাগিয়ে দেয়। যেমন আমরা একটি ওয়াকিয়া শ্রবণ করব যে ঝগড়া মানুষের মাঝে কিভাবে লাগে। শয়তান প্রথমত মানুষের মধ্যে ঝগড়া লাগানোর কিছু উপকরণ সে সৃষ্টি করে দেয়, বাস সে এই উপকরণ সৃষ্টি করে সে সরে গেলেও মানুষ সরে আসে না। মানুষ তাদের ইলমের স্বল্পতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে এই ছোট্ট বিষয়টাকে অনেক বড় করে ফেলে, অর্থাৎ এটাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে একেবারে গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর তছনছ হয়ে যায়। এ সংক্রান্ত একটি সুন্দর ঘটনা আমির আহলে সুন্নাতের রিসালার মধ্যে তিনি লিখেছেন যে শয়তান যখন ঝগড়া লাগায় এভাবে লাগায়, তো একজন ব্যক্তি শয়তান থেকে যখন জানতে চাচ্ছিলেন যে আপনি তো মানুষের মাঝে ঝগড়া লাগান, কিভাবে লাগান, তখন তিনি বলছেন, শয়তান বলছে যে আমি দেখো কিভাবে ঝগড়া লাগাই এবং ঝগড়ার মাধ্যমে কিভাবে একটি পুরো শহরকে আমি তছনছ করে দেই সেটা তুমি দেখো। সে কি করলো, একটি মিষ্টান্ন যেখানে মিষ্টি বানানো হয় সে সেখানে গেল এবং গিয়ে সেখান থেকে মিষ্টি বানানোর যে শিরা সেখান থেকে সামান্য শিরা নিয়ে সে দেয়ালে লাগিয়ে দিল। দেখতে দেখতেই যেখানে শিরা থাকবে চিনি জাতীয় মিষ্টি জাতীয় জিনিস থাকবে সেখানে পিঁপড়া চলে আসবে স্বাভাবিক। তো সেখানে পিঁপড়া কিছু জমা হলো, পিঁপড়াকে খাওয়ার জন্য একটা টিকটিকি আসলো এবং এই টিকটিকিকে দেখে সেই মিষ্টি বিক্রেতার একটি পুষ্য বিড়াল ছিল, তিনি সেটা পালতেন, লালন পালন করতেন। তো সে বিড়ালটি এসে যখন ওই টিকটিকিকে দেখে যখন আসলো, তো সেই রাস্তা দিয়েই দুজন সৈন্য তাদের পোষা কুকুর নিয়ে যাচ্ছে। যখনই কুকুর ওই বিড়ালকে দেখলো সাথে সাথে সে তাকে হামলা করে বসে এবং হামলার সাথে 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 সে বিড়ালটি গিয়ে মিষ্টান্নের যে শিরার যে পাতিল ছিল সেখানে গিয়ে পড়ে মারা গেল। এই বিড়ালের এই মারা যাওয়াটা তার মালিক কোনোভাবে সহ্য করতে পারলো না। সেই কুকুর অর্থাৎ ওই সৈন্য যে উভয় দুজন সৈন্যের যে কুকুরটি ছিল সেটাকে হামলা করে সেই মিষ্টি বিক্রেতা সেই কুকুরটিকে মেরে ফেলল। কুকুরের এই মৃত্যু, হঠাৎ মৃত্যু দেখে সেই সৈন্য দুজন ওই যিনি মিষ্টি বিক্রেতা যে কুকুরকে মেরে ফেলেছে তারা তাকে হামলা করে তাকে মেরে ফেলল। সেই মিষ্টি বিক্রেতা যারা আত্মীয় স্বজন আছে তারা যখন শুনলো যে তাদের আত্মীয়কে দুজন সৈন্য মেরে ফেলেছে, সাথে সাথে তারা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সেই সৈন্য দুজনকে সাথে সাথে সেখানে তারা মেরে ফেলল। তাদের এই সৈন্য দুজনের মৃত্যু দেখে সৈন্যবাহিনীর পুরো টিম এসে পুরো এলাকার মধ্যে এক ধ্বংসযজ্ঞ চালিয়ে সবাইকে মানে একটা বিশাল ক্ষতি সাধন করলো। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে শয়তান আসলে পুরো ঘটনাটি সে ঘটায় না, সে ঝগড়ার উপকরণ সৃষ্টি করে দেয়। আর মানুষ জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে মানুষ ছোট্ট ঘটনাটাকে বিশাল বড় করে পুরো সমাজ থেকে সমাজ আজকে রাষ্ট্র থেকে কোথাও আপনি ঝগড়ার কারণে কোথাও শান্তি পাওয়া যাবে না। আপনি যদি পারিবারিক জীবনে যান, দেখবেন সেখানেও শাশুড়ি বউর সাথে ঝগড়া, ভাই ভাই ঝগড়া। আপনি যদি সমাজে যান, বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া। আপনি যদি রাষ্ট্রের মধ্যে যান, কোথাও শান্তি নেই, সব শান্তি যেন এই ঝগড়ায় আমাদের মাঝ থেকে নিয়ে যাচ্ছে। তো এই হলো শয়তানের অর্থাৎ ঝগড়া সৃষ্টিকারীর উপকরণ, মূল উপাদান সৃষ্টি করে দেয় শয়তান। জি, মূল কথা
শয়তান আপনার শুরু হলো ছোট্ট একটা আপনার মিষ্টান্ন জিনিস দ্বারা শুরু হলো, এ শুরু। আর দর্শকতা আমরা শুনলাম এর শেষ হচ্ছে পুরো একটি সমাজ আপনার ধ্বংসের মূল কারণ। ছোট থেকেই শুরু হলো আর এর মূল ঘটনা দর্শকতা আমরা শুনলাম, আমরা জানলাম। যদি একটা বিষয় যদি লক্ষ্য করা যায়, যখনই কোথাও যখন ঝগড়া যখন শুরু হয়, মারামারি শুরু হয় কোনো মহল্লায় অথবা কোনো ঘরে যে কোনো স্থানে, ওই ঝগড়া সমাপ্তি হওয়ার পর যখন এর মূল রহস্য যখন বের করা হয়, তখন দেখা যাবে যে ছোট্ট একটি সূত্রপাতের মাধ্যমে ঝগড়া শুরু হয়েছে। যেমন আমরা এখন শুনলাম যে মিষ্টি দোকানের আপনার যে শিরা, যেটা চিনি দ্বারা তৈরি করা হয়, শয়তান সেটাকে দেওয়ালের মধ্যে নিক্ষেপ করলেন আর সেখান থেকে শুরু হলো। এর শেষ পরিণতি অসংখ্য মানুষের হত্যা, অসংখ্য সৈনিকের হত্যা, সেখানে কুকুরকে হত্যা, অর্থাৎ আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টিকে, সৃষ্টির যে হত্যার যে কাণ্ড, যে গঠানোর যে মূল, আমরা যদি দেখি বিশাল এক ঝগড়ার যে কুফলটা সেখানে চলে আসলো, আর তা হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে শয়তান সম্পর্কে এভাবে ইরশাদ করেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, যে কখনো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই ঝগড়া শয়তান তো এটাই চায়, শয়তান এটাই চায় যে কখনো যাতে কোনো পরিবারের মধ্যে শান্তি না হয়। শয়তানের কাজ হচ্ছে পরিবার থেকে শান্তিকে বের করা, শয়তানের কাজ হচ্ছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, শয়তানের কাজ হচ্ছে প্রতিটি স্থানে যে আল্লাহ পাকের বান্দা যারা তারা শান্তিতে বসবাস করুক, এটা কখনো শয়তান চায় না। এই ঝগড়ার মাধ্যমে মানুষ একে অপরকে গালিগালাজ করে, যখন ঝগড়ায় যখন লিপ্ত হয় তখন মানুষ তার বিভিন্ন ধরনের মায়াদাল্লা একে অপরকে তোহমত মন্তব্য, খারাপ মন্তব্য, বিভিন্ন প্রকারের খারাপ সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাহলে ঝগড়া থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে ওই বিষয়টি আমাদেরকে জানতে হবে যে ওই ব্যক্তি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, সেটা হচ্ছে শয়তান থেকে। শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করে কোনো ব্যক্তি ঝগড়া থেকে কখনো নিজেকে বিরত রাখতে পারবে না। বড় দেখি বড় ঝগড়ার মূল হচ্ছে ছোট। অনেক সময় দর্শক শ্রোতা এই বিষয়টি অনেক সময় বলতে এমনই শোনা যায়, এই ছোটখাটো বিষয়, যে ছোট বিষয়, আচ্ছা এই যে ছোট বিষয়, অথবা দুইটা ছোট বাচ্চা, দুই ফ্যামিলি, দুইজন ছোট বাচ্চার মাঝে কি হলো, কাটাকাটি হলো, এখন আমার আপনার যে দায়িত্ব ছিল, যদি সেখানে আমরা সে ছোট্ট বাচ্চাদেরকে যদি বিরত রাখতে সক্ষম হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় ঝগড়া থেকে আমরা বাঁচিয়ে নিলাম। কেন অসংখ্য ঝগড়া পারিবারিক বড় থেকে বড় ঝগড়া হয় ছোটদের মাধ্যমে। এক ছোট্ট বাচ্চা যখন অন্য কোনো একটা ছোট্ট বাচ্চাকে হোক, একই ফ্যামিলির অথবা দুই ফ্যামিলির হোক, তাদের মধ্যে যখন মলমালিন্যতা সৃষ্টি হয়, তখনই কিন্তু সেটা তাদের মা বাবা এবং তাদের পরিবার অনেক সময় এক খানদান অর্থাৎ এক বংশ আরেক বংশের সাথে কিন্তু ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। শুরু হয়েছে দুই ফ্যামিলি ছোট্ট দুই বাচ্চার মাধ্যমে। এভাবে যে বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ করিম আমরা আমাদের এই প্রোগ্রামে, যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখুন, কীভাবে রাখবো এর পদ্ধতি আমাকে আপনাকে জানতে হবে। আর জানার জন্য আমাকে আপনাকে শিখতে হবে। যখন আমি আপনি জানবো শিখবো ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ে আমরা বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে আজকের এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আমাদের নুরুশন ভাই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছে।
ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান ম্যানার্স এর মধ্যে আসার সৌভাগ্য হয়েছে। আর আজকের বিষয়ও খুব গুরুত্বপূর্ণ। গতানুগতিক যে বিষয় আমরা সমাজের মধ্যে পরিবারের মধ্যে দেখে থাকি, এই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে। এটা আমাদের দর্শক শ্রোতার জন্য খুবই কল্যাণকর বিষয় হবে যদি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি। মাশাল্লাহ মোগলিকে দাওয়াত ইসলামী ইতিপূর্বে মাশাল্লাহ খুব সুন্দর একটি ঘটনার মাধ্যমে আমাদের ছেলে দর্শক শ্রোতার সামনে তুলে ধরেছে। তো আসুন আমরা মানে ছেলে দর্শক শ্রোতার কোরআনুল করিম থেকে যদি আমরা দেখি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই বিষয়ে কীরূপ সতর্ক করেছেন। মাশাল্লাহ আলোচনার মধ্যে আমরা যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে শুনছিলাম সেটি হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। শয়তান যেহেতু সে আল্লাহ তাআলার কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়েছে যে সে ইনসানকে মানব জাতিকে সে জাহান্নামে নিয়েই ছাড়বে, তো আল্লাহ তাআলাও আল্লাহ পাকের বান্দার প্রতি আল্লাহর রহমত এর যে বর্ষণ এর যে বিছানা সেটা বিছিয়ে রেখেছেন বান্দার প্রতি, যাতে করে বান্দা শয়তানের ধোকার মধ্যে না পড়ে। এই জন্য শয়তানের যত ফাঁদ রয়েছে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রত্যেকটা ফাঁদের বিষয় যাতে বান্দা সেই ফাঁদের মধ্যে না পড়ে যায় আল্লাহ তাআলা এর কোরআনুল কারিমের মধ্যে সেটা আমাদেরকে সতর্ক করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে সেটা আমাদেরকে প্র্যাকটিক্যাল বুঝিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরা আনফালের মধ্যে আয়াতে মোবারকা 46 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ যদি আমি বলি, যে আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং পরস্পরে বিভাদ করো না, নচেত তোমরা ভীরু ও ক্ষমতা হারা হয়ে যাবে, অর্থাৎ বিচ্ছিন্ন ও দুর্বল হয়ে শত্রুদের সামনে। আর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই যে আয়াতে মোবারকা, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে যে বিষয়টি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে ঝগড়া আমাদের শক্তিকে, ইমানের শক্তিকে নষ্ট করে দেয় এবং মুসলিম সমাজকে দুর্বল করে দেয়। আজ আমাদের যে অবস্থা দেখা যাচ্ছে এটার বাস্তবিক রূপ আমরা নিজেরাই, যারাই আমরা পরিবারের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত রয়েছি, সিলি সিলি বিষয়গুলো নিয়ে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথায় কথায় আমরা ঝগড়া করছি। এই মানুষগুলো দেখবেন যে এমন একটা অবস্থা, সে বাহ্যিকভাবে সে তার শক্তিকে প্রয়োগ করে দেখাচ্ছে কিন্তু সে ভিতরগতভাবে সে খুব দুর্বল, সে খুব অসহায়, সে শান্তি তার মধ্যে বিরাজ করছে না, আল্লাহ পাকের রহমত থেকে সে দূরে সরে যাচ্ছে। সে দেখাচ্ছে সে খুব শক্তিশালী, সে খুব মানে সাহসী, তার কথার মাধ্যমে সে মানুষকে ঘায়েল করে ফেলছে। এখন বিষয়টা হচ্ছে তার ইমানি শক্তি আস্তে আস্তে সে কমিয়ে ফেলতেছে এই ঝগড়ার মতো একটা মারাত্মক ব্যাধিকে সে আপন করে নেওয়ার কারণে। এটা একটা মারাত্মক ব্যাধিই বলা যেতে পারে, কেননা যেই বিষয়টার মধ্যে কোনো কল্যাণ নেই, অকল্যাণ রয়েছে, যে বিষয়টার মধ্যে অশান্তি রয়েছে সেটা আমার জন্য একটা ব্যাধি রয়েছে। আজ দেখা যায় যে মানুষগুলো কথায় কথায় ঝগড়ার মধ্যে নিজেদেরকে লিপ্ত করে ফেলে, পরবর্তীতে দেখা যায় দিন দিন তার অন্তরটা রুক্ষ হয়ে যায়, কঠিন হয়ে যায়, তার কাছে ভালো কথাও তখন ভালো লাগে না, ভালো কাজগুলো তার চোখে ভালো দেখায় না। তো এটা কেন? সে নিজেই এটার জন্য দায়ী, সে নিজেই এটার জন্য কারণ। তো এখন বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা সতর্ক করে দিয়েছেন যে বিষয়টার মাধ্যমে, যে এটার মাধ্যমে যে ঝগড়ার মধ্যে যদি আমরা লিপ্ত হয়ে যাই তাহলে আমাদের যে শক্তি সেই শক্তিটা কমে যাবে, ইমানের শক্তিটা আমাদের দুর্বল হয়ে যাবে। আমরা যদি আরও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ বলছি আমি, সত্য এই যে সমস্ত ইমানদারগণ পরস্পর ভাই ভাই,
যে
সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে সমঝোতা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। এই যে চমৎকার আয়াতে মোবারকা, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন, যে কার্যাবলী সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিচয়টা হচ্ছে, দেখেন মায়ের পেটের ভাই সে তো আমার ভাই, কিন্তু আমরা যে সমাজের মধ্যে, যে মুসলিম সমাজ রয়েছি আমরা, এই সমাজের মধ্যে আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে পরস্পরের ভাই ভাই,
আমাদের সম্পর্কটা আমাদের মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক, একজন মুসলমান ভাইয়ের সাথে সেই সেম সম্পর্ক। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে যে দুই ভাইয়ের মাঝে যখন কি হবে, ঝগড়া হবে, তখন যাতে আমরা সমঝোতা করে দিই। এই বিষয়টি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আত্মমর্যাদা বোধ এটা আমাদের সবার মাঝে কাজ করে। কেউ চাইবে না যে নিজের আত্মসম্মানটা নষ্ট হয়ে যাক। আমার কাছে আমার জ্ঞান আছে, আমার কাছে আমার সম্পদ আছে, আমার কাছে আমার শক্তি আছে, কিন্তু এটা থাকার পরও মানুষ আমাকে ইনসাল্ট করতেছে, অসম্মানই করতেছে। এখন আমি চাইবো না যে আমার অসম্মান হয়ে যাক, তখন আমি আমার আত্মসম্মানকে রক্ষা করতে গিয়ে আমি জবাব দিব। তখন এই জবাব দিতে কি হয়, তখন আমি হজম করতে না পেরে তখন আমি তাকে কটু কথা বলে দিই, এক কথায় দুই কথায় আমরা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাই। এখন এখানে দুইজন ব্যক্তি ঝগড়া লিপ্ত, থার্ড পার্সন যে থাকে তার দায়িত্বটা কি একজন মুসলমান হিসেবে, সেটাই আল্লাহ তাআলা বলছে যে মীমাংসা করিয়ে দেওয়া, সমঝোতা করিয়ে দেওয়া। কিন্তু আজকে আমাদের সমাজের যে বিষয়টা, এটা খুবই খুবই মুসলমানদের জন্য দুঃখজনক বিষয় যে আমরা যদি দেখি আমাদের পরিবারের মধ্যে অথবা আমাদের সমাজের মধ্যে কেউ ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে, সেখানে আমরা মীমাংসার বদলে আমরা সেখানে আরেকটু ঘি ঢেলে দিই, সেখানে আরেকটু আমরা মজা ঢেলে দিই, যাতে আরেকটু ঝগড়াটা আর একটু প্রখর হোক, আরো একটু এটার মধ্যে আর একটু মজা আসুক, মানে ঝগড়াটা আরো লেগে যাক বেশি করে,
হাসি মজাক করা হয়।
জি 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 জি,
আমি আপনার সাথে একটা অ্যাড করব, আমাদের করণীয় কি সেটা তো আমরা শুনলাম।
জি জি,
কোরআন কারীমের মধ্যে যদি থার্ড পারসন তৃতীয় নাম্বার ব্যক্তি যদি সে মুসলমান হয়, যদি কেউ নিজেকে মুমিন মুসলমান যদি কেউ দাবি করে, তাহলে তার করণীয় অবশ্যই ইসলাম বলে দিয়েছে। কিন্তু বর্তমান যদি আমরা প্রেক্ষাপট দেখি, যে যে কয়েকটি কাজ করা হয়, যেমন নুরুসেন ভাই বললেন, নাম্বার এক, সেখানে এমন কিছু কথা উস্কানিমূলক দেওয়া হয় যেটা কোনো না কোনো পক্ষকে কি লালিয়ে দেওয়া হয়, যাতে করে ঝগড়া আরও বাড়তে থাকে। মায়ের আল্লাহ, সেটা একটা সুযোগ রাস্তাঘাটে না, সেটা পরিবারের মধ্যে যখন ঝগড়া হয় তখন পাশ থেকে অনেকে কিছু বলতে থাকে, বলতে থাকে কেন। আচ্ছা, এর একটা কারণ আছে, সে কোনো না কোনো পক্ষকে সে হিংসা করে, সে এটাই চায় যে যাতে করে অপর পক্ষ যে রয়েছে সে যাতে করে ঝগড়ার মাধ্যমে তার থেকে কি হয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আচ্ছা, মায়া আল্লাহ, দায়িত্ব কি ছিল, মীমাংসা করে দেওয়া, ফজিলত পাওয়া। আচ্ছা, কি হচ্ছে আজ যদি কোনো সমাজে ঝগড়া হয়, তো সে ঝগড়া মুহূর্তের মাঝে আমাদের কাছে পৌঁছে যায়, কেন, এর সোশ্যাল মিডিয়ার সামনে। এখন যখন কোথাও ঝগড়া হচ্ছে, আমার করণীয় ছিল কি, আমি করলাম কি, আমি তাদের দুই মুসলমান ভাইয়ের মাঝে যে একটা খারাপ কাজ, এটা একটা ঘৃণিত কাজ, এটা এমন একটা ঘৃণিত কাজ, আমরা তো ভালো কিছু প্রচার করতেই পারি না, কিন্তু আমরা খারাপ বিষয়গুলো আমরা মানুষের কাছে হাইলাইট করি, প্রচার করি। কীভাবে প্রচার করলে, সোশ্যাল মিডিয়া, সেটাকে ভিডিও করা হচ্ছে। আচ্ছা, ভিডিও করার পরে যে দুই ভাই অথবা দুই ফ্যামিলি যে তারা যে একটা খারাপ কাজে লিপ্ত হলো, সেটা অন্যান্য মানুষের মাঝে আমরা পৌঁছিয়ে দিচ্ছি, তাহলে এর মাধ্যমে আমাদের সমাজে যখন ভালো জিনিস, খারাপ কোনো একটা বিষয়কে যখন মানুষের কাছে পৌঁছানো হয়, তখন ওই জিনিসটার নতিজা ফলাফল কী হবে, খারাপ হবে। হাদিসে পাকের মধ্যে বুখারি শরীফের হাদিস, যখনই ঝগড়া সম্পর্কে যদি কোনো ব্যক্তি হাদিসে মোবারকা সন্ধান করে, হয়তোবা সর্বপ্রথম এই হাদিসে মোবারকা তা নজরে পড়বে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত, মানে খারাপ বলতে পারি, মানে আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি অপছন্দ করে, ঘৃণিত ব্যক্তি যে, সে কে, সে হচ্ছে যে অধিক ঝগড়া করে, অর্থাৎ যে লোক বেশি ঝগড়া করে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত পার্সন। মানুষ দেখুন, আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনছি, এই যে ঝগড়ার যে বিষয়, এর মধ্যে কোনো মঙ্গল নেই, এর মধ্যে কোনো শান্তি নেই। যদি কোথাও শুরু হয় তাহলে সেখান থেকে শান্তি চলে যাবে, সেখান থেকে আল্লাহ পাকের রহমত চলে যাবে, সেই স্থানের মানুষগুলা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আচ্ছা, সেখানে যদি রহমতের ফেরিশতা থাকে, হাদিসে পাকের মধ্যে এমন আলোচনা এসেছে, যখন দুই বান্দা যখন ঝগড়া লিপ্ত হয়, যদি কোনো ব্যক্তি চুপ থাকে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে, সে যখন নিজেকে ঝগড়া থেকে বিরত রাখে, আরেকজন সে ঝগড়া করে যাচ্ছে, খারাপ বলেই যাচ্ছে, আর অন্য একজন ব্যক্তি সে কি করে, যদি সে চুপ থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়,
সুবহানাল্লাহ,
ওই ফেরেশতা বলতে থাকে। কিন্তু যখন দ্বিতীয় ব্যক্তি যখন সে বলা শুরু করে দেয়, সেও ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন সে রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যায়। আচ্ছা, রহমতের ফেরেশতা যদি কোনো স্থান থেকে চলে যায়, বলুন সে স্থানে শয়তান সে তার অবস্থান কেমনভাবে নেবে, ঝগড়া আরও বেড়ে যাবে। তাহলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, কোন এক মুসলমান আপনার ভাই আমার ভাই, সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হোক আমরা চাই, আমি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চাই, আমার ভাই আমার বন্ধু সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে চায়। এখন আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য যে একটা অমঙ্গলজনক কাজ আমাদের সমাজে, সে কাজ থেকে মানুষকে বাঁচাতে হবে, যাদের মধ্যে স্বভাব আছে, আমাদের করণীয় কি। যেমন আজকে এই মুহূর্তে আমরা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত হতো দেখার সৌভাগ্য হচ্ছে, অনেকে বলবে যে আমি তো ঝগড়া করি না, এই স্বভাব আমার মাঝে নাই। হ্যাঁ, অবশ্যই ভালো, এটা বড়ই আপনি সৌভাগ্যবান। কিন্তু আজ যারাই যাদের মাঝে এই স্বভাব, যাদের মাঝে যারাই করছে, যে সকল পরিবার করছে, আমাদের করণীয় কি? তাদেরকে মীমাংসা করা, তাদেরকে নেকির দাওয়াত দেওয়া, ওই দুই পরিবারের মাঝে ভ্রাতৃত্বের এক বন্ধন ভালোবাসা সৃষ্টি করা, এটা কি মুসলমানের দায়িত্ব নয়? যখন আমরা আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের দায়িত্ব পালন করা শুরু করব, তখনই তো মানুষ শয়তান থেকে বাঁচতে পারবে। যখন আমরা আমাদের দায়িত্ব পালন করা থেকে যখন আমরা বিরত হয়ে যাব, মায়াজাল্লাহ কেউ নামাজ পড়লো পড়লো কি না এটা আমার দেখার বিষয় নয়, কেউ আপনার রসুল পাকের সুন্নতের উপর আমল করলো করলো কি না, কেউ ঝগড়া করলো বা করলো কি না, এখন আসলে ইসলামের শিক্ষা কিন্তু এটা না। ইসলামের শিক্ষা হচ্ছে মুসলমান নিজ গুনাহ থেকে বাঁচবে, অপর মুসলমানকে গুনাহ থেকে বাঁচাবে। আমি তো অবশ্যই নিজেকে ঝগড়া থেকে বিরত রাখবো, কিন্তু এর পাশাপাশি অপর মুসলমানকে ঝগড়া থেকে বাঁচিয়ে নেওয়ার ইমানই দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দিক। কিছু কল আমরা সামিল করবো, এরপরে দর্শক শ্রোতা আমাদের আজকে যে আলোচ্য বিষয় ঝগড়া বিপদ থেকে বিরত থাকুন। আমরা আজকে প্রোগ্রামে অবশ্যই বলবো আমরা ঝগড়া বিবাদ থেকে আমরা বিরত থাকব, অপরকে আমরা বিরত রাখবো, এরও কিছু আলোচনা ইনশাল্লাহ আমরা শুনবো। কল চালিয়ে দেব। মারহাবা, জি পরবর্তী কল। সঙ্গে থাকুন। আমরা কলের মাধ্যমে শুনলাম যে মাদানী চ্যানেল এর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত শেখার সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক অনেক বড় দয়া, মাদানী চ্যানেলের মাধ্যমে সুন্নাত রসুল আজ প্রচার হচ্ছে। যেমন ঝগড়া থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখা, এটাও সুন্নাত। কুফার বলেন, তারপরে অন্যান্য যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে এটা কি বলে নিজের থেকে এসে বিভিন্ন বিষয়ে ঝগড়ায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, ইতিহাস এমন যে সকল বিষয়ে আমরা খুব সহজে ঝগড়ায় লিপ্ত হয়ে যাই, খুব সহজ। কেন বলল সে এই কথা, আমাকে কেন বলল সে, এই কাজ কেন করলো? মানে আমরা অনেক সময় ঘরের মধ্যে পরিবারের মধ্যে অথবা স্ত্রীর পক্ষ থেকে শাশুড়ি কেন করলো, বাস ঝগড়া শুরু হয়ে গেল, অথবা শাশুড়ি বলল যে বৌমা এটা কেন করলো, এটা করা উচিত হয় নাই, ঝগড়া শুরু হয়ে গেল। ভাই ভাইয়ের মাঝে হোক অথবা অফিসে অথবা দোকানে যে কোনো স্থানে, স্থানে ভাইয়া কোরবান হয়ে যান, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বা হায়াতে মুবারকার জিন্দিগিতে এর চাইতো হাজার গুণে আপনার এর বেশি আপনার চাপ সৃষ্টি হয়েছিল কুফফারদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ঝগড়ায় লিপ্ত হন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি বলা হয় মানে উসওয়াতুন হাসানার উত্তম চরিত্রের মধ্যে বিশেষ কিছু, তাহলে বিশেষ গুণের মধ্যে একটি চমৎকার একটা গুণ পাওয়া যাবে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো ঝগড়ায় লিপ্ত হন, বরঞ্চ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকায় ওলামা ইকরাম আলেমে দ্বীন যারা যারা কিতাবাদি স্টাডি করেছেন তারা জানেন, বড় বদনসিব যে আমরা জানি না আমাদের আজকে শিকার কোথায়, আমাদের শিকার সময় কোথায়। অসংখ্য ঘটনা এমন ঘটেছে যে মানুষের মাঝে বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আপনার মক্কাতুল মুকাররমাতে আপনার মানুষ ঝগড়া লিপ্ত হয়ে গেল, কত ঘটনা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনও ছিল ঝগড়ার পরিস্থিতি এমন ছিল যে মানুষ ভাবতে লাগলো যে এটার সমাধান হবে না, মীমাংসা হবে না, অনেক সময় ঝগড়া অনেক ব্যাপক আকার ধারণ করে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আখেরি নবী হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মীমাংসা করিয়ে দেওয়ার যে পদ্ধতি আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, এত চমৎকার, এত চমৎকারভাবে মীমাংসা, যেখানে আমরা দর্শক শ্রোতা আমরা কম বেশি মুসলমান বলতে অনেকেই জানেন যে এমন একটা বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, কোন বিষয়, হযরত সোয়াদকে কাবার সাথে কি করবে। এখন হযরত সোয়াদ কাবার যে অংশের মধ্যে শুধু সেই হযরত সোয়াদটাকে উঠানো নিয়ে মক্কায় মুকাররমার কয়েকটা গোত্র মানে যারা নামি দামি যে গোত্রগুলো তাদের মাঝে যে কে উঠাবে কে নিয়ে যাবে, আল্লাহু আকবার, এক প্রকার তাদের মধ্যে বাক বিতণ্ড শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কত চমৎকারভাবে এর সমাধান দিয়েছে আমরা সকলেই জানি, এত সুন্দর পদ্ধতি যে যে পদ্ধতি অবলম্বন করে হযরত আসওয়াদকে রাখা হয়েছে, প্রত্যেক গোত্রে যারা লিডার ছিল সবাই খুশি হয়ে গেল, কত বড় মানে ঝগড়া হওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ যখন কোনো মুসলমান যখন ফলো করবে ইনশাআল্লাহুল করিম সে ঘরের ঝগড়া থেকে বেঁচে যাবে, সমাজের ঝগড়া থেকে বেঁচে যাবে, শুধু নিজের ঝগড়া থেকে বাঁচবে না, আলহামদুলিল্লাহ সে ফজিলত পাওয়ার জন্য যে যারা মীমাংসা করিয়ে দেয়, এটা তো আলাদা একটা সাবজেক্ট, আমরা তো আজকে ঝগড়ার সুফল এবং কুফল এই বিষয় নিয়ে আমাদের আলোচনা চলমান, শুধু মীমাংসা যে উভয়ই যখন মানুষ ঝগড়ায় লিপ্ত হয় তাদের মধ্যে সন্ধি করে দেওয়া মীমাংসার যে ফজিলত, শুধু ওই ফজিলত যদি আলোচনা করতে হয় তাহলে হয়তো প্রোগ্রামে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিক।
জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম যে ঝগড়া কুফর, আর ঝগড়া থেকে বিরত থাকার একটা অন্যতম উত্তম মাধ্যম হলো এই হাসিল করা। আপনি আমি যে কোনো বিষয়ের সেটা থেকে যদি আমরা সেটা অর্জন করতে চাই সেটা অর্জনের উত্তম মাধ্যম হলো এই হাসিল করা, অর্থাৎ দেখা যাচ্ছে অসংখ্য জায়গায় ঝগড়া এই জন্য হচ্ছে যে ইলম, যেমন ঝগড়া হচ্ছে তো বললো আপনি ঝগড়াতে জড়াচ্ছেন কেন, বললো আমি তো হকের উপর আছি, আমি তো সঠিক, তো আমি সে আমাকে কটু কথা বলছে আমি চুপ থাকবো কেন, এই উত্তম জবাব দিতে হবে আমাকে, কারণ আমি তো হকের উপর আছি,
আমি হকের মধ্যে ভুল তো সেই করেছে,
সে তো করেছে। তিনি যদি জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়ায় জড়ায় না ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আমি একটি প্রাসাদের দায়িত্ব নিচ্ছি, ওই ব্যক্তি যদি এই হাদিস শরীফটি জানতো সে কখনোই আগ বাড়িয়ে ঝগড়া করত না, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলবো যে ঝগড়া এমন একটি নিকৃষ্ট কাজ, এমন একটি ব্যাধি যা সমাজের অর্থাৎ ফ্যামিলির শান্তি নষ্ট করে দেয়, গ্রাম গ্রামের শান্তি নষ্ট করে দেয় এবং রাষ্ট্রের রাষ্ট্রের শান্তি নষ্ট করে দেয়। আজকে আপনি আমি দেখবো যে মুসলমান সব জায়গায় অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, কারণ মুসলমান মুসলমান ঝগড়া লেগে আজকে আলাদা আলাদা হয়ে আছে। অর্থাৎ তাকে মারছে, আমি সামনে যাচ্ছি না, কারণ তার সাথে আমার ঝগড়া হয়েছে, তার সাথে আমার কথা হয় না, তাকে মারুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এভাবে করে আমাদের সমাজ থেকে শান্তি চলে যাচ্ছে, কারণ এই একমাত্র এই ঝগড়া নামক এই ব্যাধি আমাদের সমাজের মধ্যে ভাই ভাই, হ্যাঁ, আত্মীয় স্বজন, পরিবার পরিবার, সমাজ, গ্রাম গ্রাম, আমরা তো দেখছি যে গ্রামে গ্রামে ঝগড়া লাগে সামান্য বিষয় নিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন তৃতীয় ব্যক্তির কাজ হলো ঝগড়া মীমাংসা করে দেয়া, এই দায়িত্বটি আজকে পালন হচ্ছে না। এই দায়িত্বটি পালন না হওয়ার কারণেও অনেক জায়গায় ঝগড়া বড় আকার ধারণ করে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি ক্যামেরা নিয়ে বসে আছে যে কি হচ্ছে ঝগড়া, এটা ভিডিও করে আমি ছেড়ে দিই। হ্যাঁ, তো তিনি কিন্তু চাইলে পারতেন সেখানে তাদের উভয়ের মাঝে মীমাংসা করে দিতে যে ভাই ঝগড়া করিয়েন না, ঝগড়া থেকে বাঁচলে এই উপকার। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঝগড়া করে আল্লাহ তাকে পছন্দ করে না, এবং যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়ায় জড়ায় না, ঝগড়া থেকে বেঁচে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি মহল দেওয়ার জন্য তাকে দায়িত্ব নিয়েছেন। সে ব্যক্তি যদি এরকম ফজিলত শুনে, সে হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়ায় জড়াবে না। এই জন্য আমাদের ঝগড়া যদি আমাদের সমাজ থেকে দূর হোক, এটা আমরা চাই, আমাদের পরিবার থেকে চলে যাক, সমাজ থেকে চলে যাক, তাহলে আমাদের সকলকে স্বর্ষ স্থান থেকে দায়িত্বশীল হতে হবে, অর্থাৎ ইলমি দিন হাসিল করতে হবে এবং আমাদের দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে ইনশাআল্লাহুল করিম দেখা যাবে আমাদের সমাজ থেকে ইনশাআল্লাহ এই ঝগড়া নামক ব্যাধিটি চলে যাবে ইনশাআল্লাহ।
শিক্ষার বয়সটা ইমরান ভাই যখন আমাদের থাকে, একটা ছোট বাচ্চা যখন সে শিখতে শুরু করে, ওই সময়টা যদি তার এই বিষয়টা সঠিকভাবে তাকে শিক্ষা দেওয়া হয়, তাহলে পরবর্তীতে এটা তার সফল জীবনে সেটা প্রভাব পড়ে। যেরকম একটা বাচ্চা, আপনি শুরুতে কিছুটা আংশিক বলেছেন, যখন একটা সন্তানকে তার মা বাবা কোনো প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের জন্য পাঠায়, ওই ক্ষেত্রে ওই ওই পরিবেশের মধ্যে দেখা যায় বিভিন্ন মেন্টালিটির বিভিন্ন বাচ্চারা সেখানে থাকে, বিভিন্ন বেদে বিভিন্ন আচরণের বাচ্চারা থাকে। তো এই ক্ষেত্রে আমার সন্তানও একটা আচরণের মধ্যে থেকেই বড় হয়েছে, একটা পরিবারের মধ্যে বড় হয়েছে। তো দেখা যায় প্রতিদিন কোনো না কোনো অভিযোগ নিয়ে সন্তান ঘরে এসে হাজির হয়, আমাকে অমুকে মা মেরেছে, অমুকে আমার খাতা নিয়ে গেছে, অমুকে আমার পানি নিয়ে গিয়েছে। এখন এই যে বিষয়টা যখন আমার বাবা মা হিসেবে আমার কাছে একটা কোর্সের মার্ক হিসেবে চলে আসে, এই তখনই হচ্ছে আমাকে আমার সন্তানকে শেখার একটা সুযোগ, শেখানোর একটা সুযোগ। যে এই যে ঝগড়ার যে একটা শুরুটা আমার সন্তান এখন ফেস করছে, দেখেন এই যে বিষয়গুলো ঝগড়া, হিংসা, অহংকার, ধৈর্য ধারণ করা, এগুলো তো আমার 24 ঘন্টার কাজ না, এগুলো যখন আমার পরিস্থিতি আমার সামনে আসবে তখন আমাকে সেটাকে ফেস করতে হবে। যখন সন্তান এসে বলছে, তখন একজন মা বাবার দায়িত্ব হচ্ছে ওই সময় সন্তানকে সঠিক শিক্ষাটা, কোরআন ও হাদিসের শিক্ষাটা
দাও, তাকে
জি
ঝগড়া থেকে বাঁচার
আয়াতে মোবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার রয়েছে যেটা বললো,
পুরস্কার হাদিস শরীফ বললো, এবং আমাদের বুজুগানের দিন যে কথাগুলো বলেছে, যেমন খুব বাচ্চাকে যেভাবে বোঝাতে হয়,
হ্যাঁ, একবার শর্টকাট বোঝানো আর
শর্টকাট,
ব্যাপকভাবে তারা তো বুঝবে না, কোরআন আয়াত দিতে তারা বুঝবে না। এখানে কিছু বিষয় আছে, অনেক সময় মা বাবা এটা এই কাজটা করে, আচ্ছা আমার সন্তান তো এমন মোটেও না, কেন আমার সন্তানকে মারা হলো, এটাই আমরা জবাবদিহিতা করতে যাই। তখন কি হয়, ওই বাচ্চার গার্ডিয়ানের সাথে আমরা একটা কথার মধ্যে কাটাকাটি শুরু হয়ে যায়, কথা কাটাকাটি শুরু হয়ে যায় না, আমার সন্তান তো এই কাজ করতেই পারে না, আমার সন্তানকে কেন আপনার সন্তান মারলো। এখন যদি আমি একটু চেষ্টা করি আমার সন্তানকে আগে তার কাছ থেকে জানা মূল বিষয়টা, যেখানে কি হয়েছিল, সে যদি সঠিক তথ্যটা দেয় তখন আমার জন্য সুবিধা হবে। তখন আমি আমার সন্তানকে বুঝাতে পারলাম, হ্যাঁ বাবা সে ভুল করেছে, এখন তোমার কাজটা কি, তোমার দায়িত্বটা হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া, ক্ষমা করার ফজিলত রয়েছে। এখন ছোট বাচ্চা এক কথাই যে শিখে যাবে এমন না, বারবার যখন আসবে বারবার তখন তাকে সেই বিষয়টাকে জানানো উচিত, তাহলে আস্তে আস্তে সেই নিজের মধ্যে এটা গেঁথে নেবে অন্তরের মধ্যে, হ্যাঁ আমার মা বাবা, আমার পরিবার আমাকে এটা শিক্ষা দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ক্ষমা করে দিতে হবে, ঝগড়ার মধ্যে আমাকে লিপ্ত হওয়া যাবে না। হ্যাঁ আমার পক্ষ হয়ে একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে যে আমার হয়ে তার সাথে
তার কথার উত্তর দিবে, জবাব দিবে। হ্যাঁ, আরো একটি প্র্যাকটিক্যাল বিষয় যেটা ঘরের মধ্যে খোদ স্বামী স্ত্রীর যে দায়িত্বটা হয়, সন্তান যেটা হচ্ছে তারা একেবারে প্র্যাকটিক্যাল দেখে শিখে, যেটা বলা হয় হাতে কলমে শিক্ষা। যে বারন্ত বয়সটা যখন শুরু হয় দুই তিন বছরের পরে গিয়ে সন্তানরা তখন অনুকরণ প্রিয় হয়ে যায়, তারা দেখে দেখে শিখে যে হ্যাঁ এই কাজটা করতে হবে,
মা বাবা কি বলে তারা।
হ্যাঁ, সেটা একেবারে। ইমরান ভাই, এটা যে এতটা মজবুত, আপনি এটা কম্পিউটারকে কি মানে বলবেন?
ওই সময় যে বিষয়টা তারা লক্ষ্য করে
জি,
সেটাকে কিন্তু সে তাদের তার ভবিষ্যতে সে কিভাবে করবে
সেটা সে অন্তর মধ্যে একেবারে সেটা এস্টাবলিশ করে নেয়, গেঁথে নেয়। এখন মা বাবার দায়িত্ব যেটা হচ্ছে, দেখেন আমাদের পরিবারের মধ্যে টুকিটাকি বিষয়, যেমন কথা আমরা বলি না, আমাদের মুরব্বীরা বলে পাতিল একসাথে থাকলে একটু ঠোকরাঠুরি হবে, একটু বাড়ি খাবে, স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে কি আমাদের করণীয়? মা বাবা অনেক সময় আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সন্তানরা আশেপাশে আছে কিনা, আমাদের সন্তানরা আমাদের সামনে কিনা। যদি করতেই হয় কথা, তাহলে আমাদের তাদের কাছ থেকে পৃথক হয়ে যেতে হবে, কারণ আমার আমার যে কথাটা এই সন্তান আমার এই কথাটা রিসিভ করবে,
মানে অর্থাৎ একে তো এখন আমরা আছি বিপদে
জি,
আর ওই বিপদটা যাতে আমার সন্তানের মধ্যে
না আসে। এখন দেখা যায় সন্তান অনেক সময় দেখা যায় যে বাবার প্রতি তো একটা প্রত্যেকটা বাচ্চারই থাকে যে বাবা অনেক শক্তিশালী হয়, বাবা আমাদের মেন গার্ডিয়ান, এটা সন্তানরা বুঝে, মার থেকে বাবা একটু বেশি শক্তিশালী। হ্যাঁ, এখন দেখা যায় বাবা যখন একজন মায়ের প্রতি দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, তখন সন্তানের ওটার মধ্যে প্রভাব পড়ে, তখন সন্তানের মধ্যে ওই সাহসটা কাজ করে, আমি আমার মার সাথে খারাপ আচরণ করব। তখন সন্তান যদি তাকে বলা হয়, জিজ্ঞাসা করা হয়, কেন আমি দেখছি না আমার বাবা এই কাজটা করছে, আমার বাবা আমার আম্মুকে বলছে, আমি এটা দেখছি তো, হ্যাঁ এই যে বিষয়টা তো বলা হয়েছে, ওই মুহূর্তটা আমাকে আপনাকে খুব সচেষ্ট থাকতে হবে যাতে করে আমার সন্তান আমার কাছ থেকে খারাপ জিনিসটা না।
এখানে একটি বিষয় আমরা আমাদের দর্শক শ্রোতার জন্য আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের নূর হোসেন ভাই যে কয়েকটি কথা উপস্থাপন করলেন, কিছু জিনিস তো আমাদেরকে পয়েন্ট হিসাবে আমাদেরকে নিতে হবে, যেহেতু একটি প্রোগ্রামে আমরা আছি। আজকে যে সকল সন্তান বড় হয়ে আল্লাহ পাকের পানা মায়েদ আল্লাহ কখনো মায়ের সাথে ঝগড়া করে অত কখনো বাবার সাথে করে, এর মূল একটা একটা সূত্রপাত কিন্তু ছোটবেলায় শিখা। আমরা যারা চাই যে আমার সন্তান বড় হয়ে আমাদের সাথে ভালো আচরণ করুক, আমার সাথে অথবা আমার স্ত্রীর সাথে আমার সন্তান ভালো আচরণ করুক, ভালো কিছু তাদেরকে আমরা এখন ইনশাআল্লাহ আপনি দেখবেন, ওই বলা হয় না কিতাবের মধ্যে আসছে যে এমন একটি দোয়া আছে যে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ যে আমার সন্তান যাতে আমার শোকের শীতলতা হয়, মানে এমন হবে যে আমার অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে সন্তানের আচরণ ব্যবহার এমন হবে আমার কলিজাও ঠান্ডা হয়ে যাবে, আমার চোখও ঠান্ডা হয়ে যাবে। কীভাবে হবে আপনি কী আশা করেন? আমি তখনই আমি আশাবাদী যখন আমরা স্বামী স্ত্রী যারা আছি তারা ছোট্টবেলায় আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করব, নিজেদেরকে আমরা ঝগড়া থেকে বাঁচিয়ে রাখব, আমাদের সন্তানদেরকে ভালো কিছু ইনশাআল্লাহ আমরা তাদেরকে শিক্ষা দেব, নিয়ত থাকবে উদ্দেশ্য হচ্ছে আখেরাত
পরকালে।
দেখেন পরকাল, যে পরকালে বিপদ থেকে আমিও বাঁচতে চাই, আমি আমার সন্তানদেরকে বাঁচাতে চাই, আজকে আমি ভুল করব, আমি ঝগড়া করব, আমি নাফরমানি করব, আমি আখেরাতে ফেসে যাব, আমার থেকে শিখে আমার সন্তান করবে, আমার সন্তানও আল্লাহ পাকের লানতের মধ্যে পড়ে যাবে। তাই আমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, ঘরের মধ্যে বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা, যাদের ছোট বাচ্চা দেখবেন ভাই বোন অথবা ভাই ভাই লেগে যায়, এই যে তাদের যে লেগে যাওয়া, তারা আজকে লাগলো আপনি তাদেরকে উত্তম কিছু দিতে পারলেন না, তারা যখন আরো দুই বছর তিন বছর বড় হবে তো তারা কিন্তু তাদের স্বভাবটাকে ধরে রাখবে, যখন সে দশ বারো বছর হবে সে ওই স্বভাবটাকে ধরে রাখবে। আল্লাহ পাকের পানা তাদের ওই ছোট্ট কালের স্বভাবটা যদি বালেক হওয়ার পরে তারা ওই ঝগড়ায় লিপ্ত হয়ে যায় তখন কিন্তু তাকে তাদেরকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। তাই ঘরে যাদের ছোট্ট বাচ্চা আছে তারা যখন ছোট অবস্থায় ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, তাদের ঝগড়াটা মুহূর্তের মধ্যে হয়ে যায়, কিন্তু আমাদেরকে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে, সে দায়িত্ব কর্তব্যটা কীভাবে পালন করব, তাদেরকে কীভাবে মহাব্বতে তাদেরকে বোঝাবো। অনেকে তো বোঝায় দুইজনকে দুই দিকে টানে, একজনকে উত্তর দিকে নিক্ষেপ করে আর একজনকে দক্ষিণ দিকে নিক্ষেপ করে, মানে তারা উল্টা দুইজনের উপরে তাদেরকে কি তাদের উপর জুলুম করা শুরু করে। আসলে শিক্ষানোর পদ্ধতি এভাবে নয়, আমরা তাদেরকে মহাব্বত দিয়ে, তাদেরকে ভালোবাসা দিয়ে, যেভাবে সাহাবা একরাম করেছেন, যেভাবে আউলিয়া একরাম করেছেন, আমাদের বুজুর্গানে দিন যারা করেছেন, তাদের সেই বিষয়গুলো আমরা শিখব। আপনি যখন কিতাব স্টাডি করবেন, আপনি পাবেন যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কিভাবে ঝগড়া থেকে বাঁচতেন, এভাবে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বাল, শরীয়তের ইমামগণ, তরিকতের ইমামগণ, যুগের মুজাদ্দিদগণ, তাদের আপনি জীবনী পড়েন। দর্শক শ্রোতা, আপনি এমন কিছু পয়েন্ট আপনি ভাবেন, ইনশাআল্লাহ আপনি আপনার সন্তানদেরকে সেগুলো আপনি শিক্ষা দিতে পারবেন।
আপনার কথার মাঝে মাশাআল্লাহ আউলিয়া কেরামের জীবনী থেকে একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেল। আসলে বুজুগানের দিনদের জীবনীটা পড়াটা আমাদের আসলে অনেক গুরুত্ব,
অনেক গুরুত্ব।
আমরা আসলে পরিণে বিদায় আমাদের আজকে মানে আমাদের অবহেলিত জীবন, আমাদের আজকে বেশিরভাগ মেজরিটি যদি আমরা দেখি, সার্ভে যদি আমরা দেখি, আমাদের মিডিয়ার মধ্যে আমরা দেখা যায় আজকে মেজরিটি দাম্পত্যিক জীবনের অবসান ঘটতেছে, তালাক হয়ে যাচ্ছে এই ঝগড়া বিবাদ থেকে শুরু করে আস্তে আস্তে আস্তে। এখন দেখা যায় যে আমরা বলছিলাম যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক, ভালো সম্পর্ক সন্তানের মধ্যে প্রভাব পড়ে। এখন এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর যে দুইটা সম্পর্ক, দুইটা সত্তা দুই জায়গা থেকে দুই রকম দায়িত্ব। স্বাভাবিক একজন স্ত্রী যেরকম দায়িত্ব স্বামীর প্রতি, স্বামীর আলাদা দায়িত্ব স্ত্রীর প্রতি। শরীয়ত সেটাকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে স্বামীর কতটুকু সীমাবদ্ধ আছে স্ত্রীর প্রতি, আবার স্ত্রী কতটুকু সীমাবদ্ধ আছে। স্ত্রী যদি মনে করে না স্বামী আমাকে একটা দিলে আমি স্বামীকে দুইটা দিতে পারবো, এটা যদি তার মেন্টালিটি হয় তাহলে এটা তার জন্য দুর্ভাগ্য, তার জন্য এটা অকল্যাণকর। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ওলিগণ ইনারা ইনাদের বাস্তবিক জীবনে আমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়েছেন। সিলসিলায় আলিয়া কাদিরিয়া শাজারা শরীফের মধ্যে তো চমৎকার একটি ঘটনা এরকম আমি পড়েছিলাম অনেক আগে, যে হুজুরের মাশাল্লাহ অনেক সুনাম ছিল, প্রসিদ্ধতা ছিল। এক এলাকার এক সাধারণ মানুষ তো তিনি কিছুটা মুসিবতের মধ্যে পড়েছে, টেনশনের মধ্যে পড়েছে। তো একজন ওনাকে নসিহত করছে, স্বাভাবিক আমরা এক বন্ধুর কাছে তো আমাদের বিপদের কথাগুলো বলি। তো যখন বন্ধু বন্ধুর সাথে শেয়ার করছিল, তো বন্ধু তাকে বললো তুমি একটা কাজ করো, এমন একজন বুজুর্গ আছে শহরের মধ্যে, ওই বুজুর্গর তুমি শরণাপন্ন হও, আমার বিশ্বাস ওনার কাছে যদি তুমি যাও উনি কোনো না কোনো একটা হাল তোমাকে বের করে দেবে, সমাধান বের করে দেবে। তো উনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল যে যাক একজন তো আমাকে একটা সমাধান দিল। তো তিনি রওনা হয়ে গেল, একটা দূরত্ব ছিল, ভালো দূরত্বের পথ ছিল। তো তিনি চলে গেলেন রওনা দিতে দিতে দিতে, তখন তো আর মোবাইলের যুগ ছিল না। তো তিনি বলতে বলতে জিজ্ঞাসা করতে করতে যে অমুক বাড়িতে যান ওদিক ওদিকে রাস্তা দিয়ে। তো তিনি যেতে যেতে ওই বাড়ি পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। তো বাড়িতে যখন তিনি দরজায় করাঘাত করলেন, তখন ভিতর থেকে এক পর্দানাসীন নারী তাকে জবাব দিতে লাগলো কে? তখন তিনি বলতে লাগলেন আমি অমুক অমুক শহর থেকে এসেছি, আমি জানি এই ঘরের মধ্যে এমন একজন বুজুর্গ থাকেন, আমি বুজুর্গের কাছে এসেছি তার সমাধান নেওয়ার জন্য। তো ওই বুজুর্গের স্ত্রী ছিল তিনি। তো ওই ওনার জওজা ওনাকে ওই ব্যক্তিকে কিছুটা নিরাশ করে দিল, আপনি কার কাছে এসেছেন? তো তিনি কিছুটা তার যাই হোক তার দুর্বল পয়েন্টগুলো ওই ব্যক্তির সামনে উপস্থাপন করলেন। তখন ওই সাধারণ যে মানুষটি যে তার সমস্যার সমাধান নিতে আসলো, সে আরও হতাশ হয়ে গেল যে আমি এত দূর থেকে সফর করে আসলাম, কার কাছে আসলাম, যে সে তার নিজের ঘরের স্ত্রীর কাছে সে দুর্বল। এমন একটা পরিস্থিতিতে সে কিছুটা হতাশগ্রস্ত হয়ে যখন ফিরে যেতে লাগলো, তখন এক ব্যক্তি বাজারের মধ্যে তার চিন্তাগ্রস্ত চেহারা দেখে তাকে জিজ্ঞাসা করতে লাগলো কী কারণ, কী হয়েছে তোমার, তুমি আমাকে বলো, তোমাকে আজনাবি লাগছে, অপরিচিত লাগছে, তুমি এই শহরের মধ্যে আমি তোমাকে কখনো দেখিনি। তো সে সব ঘটনা খুলে বলল যে আমি অমুক শহর থেকে এসেছি, এক বুজুর্গের নাম শুনেছিলাম যে সে এই সমস্যার সমাধান দিতে পারবে, যে আমি যখন তার ঘরের দরজায় করাঘাত করলাম তার নিজের স্বয়ং স্ত্রী আমাকে যে বিষয়টা বলো তার দুর্বল অবস্থা, তো আমার সেটা শুনে আর মন নাই, আমি চলে যাচ্ছি, ফিরে চলে যাচ্ছি। ওই ব্যক্তি বলতে লাগলো যে তুমি তার কথা শুনে তুমি নেগেটিভ হয়েও না, তুমি একটা কাজ করো, ওই বুজুর্গ এখন জঙ্গলের মধ্যে আছে মরাকাবায় মুশাহাদার মধ্যে, তুমি সেখানে চলে যাও, তুমি তার শরণাপন্ন হও। তো তখন ওই সাধারণ ব্যক্তিটি সে তাকে খোঁজ করার জন্য জঙ্গলের মধ্যে যখন রওনা হয়ে গেল, কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে লাগলেন ওই কাদেরিয়া সিলসিলার বুজুর্গ তিনি একটি সিংহের উপর বসে অজগর সাপকে চাবুক বানিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই অবস্থা দেখে ওই মানুষ সাধারণ মানুষটি তার চিন্তা থেকে মানে দূর হয়ে গেল যে আমি কী শুনলাম তাদের স্ত্রীর কাছ থেকে আর আমি এখন কী দেখছি বাস্তবে।
এখন সে তো কিছুটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, আল্লাহ আকবার এই কি অবস্থা, সিংহের মধ্যে বসে আছে, যার যার বাহন হচ্ছে সিংহ আর যার চাবুক হচ্ছে তার অজগর সাপ, এই অবস্থা দেখে সে কিছুটা অবাক। যখন বুজুর্গ তার সামনে আসলো, আল্লাহর বলি মানুষ, তিনি তো কৈফিয়াত বুঝতে পারেন, তো বলতেছে বলো তোমার সমস্যা কি। তখন তিনি বললেন, হুজুর আগে আমাকে চমৎকারের কথা বলেন যে আপনি এত বড় কারামত কিভাবে আপনি অর্জন করলেন। তো তিনি তখন বলতে লাগলো, তুমি যেমন আমার ঘরের মধ্যে যখন শুনে এসেছো, ওইটাই হচ্ছে আমার কারামতের জায়গা। কারামতের জায়গা কিভাবে হুজুর? আমার যিনি স্ত্রী আছেন, তো ইনার তো ঘরের মধ্যে অনেক দায়িত্ব আছে, সন্তান লালন পালন করা, অসংখ্য কাজ করতে হয়, অনেক দায়িত্ব রয়েছে। অনেক সময় সে ধৈর্য ধারণ করতে পারে না, সে আমাকে অনেক কোশ্চেন করে, সে আমাকে অনেক জবাবদিহিতা করে, আমার সাথে কথায় বিতর্কে লিপ্ত হয়ে যায়। ওই মুহূর্তে আমি আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করি, আর আমার এই ধৈর্য ধারণের কারণে আল্লাহ তাআলা আমাকে এই কারামত দান করেছে।
ইনশাআল্লাহ দর্শক শ্রোতাকে স্ত্রীর কথায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারা ধৈর্য ধারণ করবে, তারা কেমন এ সম্পর্কে ইনশাআল্লাহ শুনি। অনেক সময় আসলে আমাদের এই জন্য শোনার প্রয়োজন, যেহেতু আমাদের নুরুসুল্লাহ যেটা বলে একবার রিলেটেড, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা ধৈর্য ধারণকারী, স্ত্রী অনেক সময় বলে ফেলবে, অনেক কিছু বলবে, কিন্তু ধৈর্য ধারণ করে ঝগড়ার থেকে যাতে আমরা বাঁচতে পারি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, স্ত্রীদের মুখের কথা সহ্য করার মাধ্যমে আল্লাহর ওলিগণের পরীক্ষা নেওয়া হয়। এবার শোনো আরো চমৎকার, আরো গুরুত্বপূর্ণ শোনো। ইমাম আব্দুল ওহাব সরানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি আমার ওস্তাদ আলী খাওয়াস রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে শুনেছি, তিনি বলেন, স্ত্রীদের মুখের কথা ও তাদের কাজ দ্বারা কষ্ট পাননি এমন আউলি ইকরামের সংখ্যা খুব কম। এর মানে দর্শক শ্রোতা আমরা এটা ভাববো না যে মহিলারা খুব কঠিন হয়ে থাকে, তারা আসলে ঝগড়া করে, বিষয় তেমন এটা না। এটা হচ্ছে যে আউলি ইকরামের মধ্যে অসংখ্য আউলি ইকরাম এমন, তারা একদিকে আল্লাহ পাকের বলি ছিলেন, আল্লাহ পাকের নেক ছিলেন বলি, কিন্তু তাদের ঘরে যারা ছিলেন, জাউজা যারা ছিলেন, যারা স্ত্রী যারা ছিলেন, তাদের পক্ষ থেকে তারা কষ্ট পেয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন বিদায়। আজকে সে আউলি ইকরামের জীবনী আজকে আমাদের মাঝে, যে আল্লাহ পাকের নেক বান্দাদের গুণ কি, আল্লাহ পাকের বলি যারা তাদের গুণ কি। কিন্তু বড় আফসোস হচ্ছে আমরা অধৈর্য হয়ে যাই, ঝগড়া লিপ্ত হয়ে যায়, কিছু বলে দিল তো আমার পক্ষ থেকে বলা শুরু হয়ে যায়, স্ত্রীর পক্ষ থেকে আবার বলা শুরু হয়ে যায়, এর লাস্ট নতিজা ফলাফল কি নুরেশন ভাই? তালাক।
তালাক
কিন্তু শুরু, কিন্তু ওখান থেকে শুরু,
আমার জবাব
কথার জবাব শয়তানের শুরু করেছে শিরা দিয়ে, এরপরে এর লাস্ট ফলাফল কুফল যেটা তৈরি হয়েছে কি, পুরা সম্পূর্ণ পুরা শহরটা তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো হচ্ছে
ইলম। এখানে ইসলামী বোনদের মাশাল্লাহ, এটা আমরা তো মাশাল্লাহ ইসলামী বোনের পক্ষ হয়ে কথা বলছি এমনটা না, এটা বুজুর্গানের দিনদের জীবনে থেকে আমরা বলছি। এখন এই ক্ষেত্রে আবার এমন সময় দেখা যাবে যে ইসলামী বোনরা, আচ্ছা হুজুররা বলছে না যে তোমাকে চুপ থাকতে, আমি যদি অধৈর্য হয়ে যাই তুমি চুপ থাকো, এটা আসলে আমরা সুফল বলছি যে ধৈর্য ধারণ করার সুফল। এক্ষেত্রে আমাদেরকে ইসলামী বোনদেরকে এটাও দেখতে হবে যে আমার স্বামীর মর্যাদা আমাকে ইসলাম কতটুকু দিয়েছে, আমি তার সাথে আমার যেটা সম্পর্ক এই সম্পর্কটা কি রয়েছে ওই ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আমাদের যেটা করণীয় ইসলামী ভাইদের সেটার ক্ষেত্রে যে হ্যাঁ, শাসন একটা জায়গা আছে, শাসনের একটা মাত্রা আছে, শাসনটা যাতে ওই মাত্রা না হয়ে যায় যে আমাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা তো সাহাবাই কেরামের যুগ থেকে এই ঘটনা, কিন্তু ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর ঘটনাও রয়েছে। এক জৈনিক ব্যক্তি যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে যাচ্ছিল, দরজায় করাঘাত দিবে, একই মামলা যে স্ত্রীর সাথে তার মনোমালিন্য হচ্ছে না, তিনি যাচ্ছেন ফারুক আজম খলিফাতুল মুসলিমিন তার ঘরে যাচ্ছেন কিসের জন্য, এটা মীমাংসা আনার জন্য, তো গিয়ে শুনতেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু জর্জার তিনিও ঝগড়ার মধ্যে লিপ্ত। ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যখন দরজা খুলেন দেখেন চলে যাচ্ছেন, তখন তা আহ্বান করলেন বলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু চমৎকার তাকে শিক্ষা দিলেন যেটা তাদের হক রয়েছে, কেননা তারা আমাদের অনুপস্থিতিতে আমাদের সন্তানকে লালন পালন করে, আমাদের ঘরের কাজগুলো তারা সমাধান করে, আমাদের মাদেরকে দেখে, পুরো পরিবারটাকে। স্বাভাবিক ইমরান ভাই, আপনি যখন দেখবেন একজন স্টাফ কর্মচারী তখন যার প্রতি তার প্রতি যদি কোনো কাজের প্রেশার চলে আসে সে তখন অধৈর্য হয়ে যায়। এটা চারটিখানি কথা না, এই ক্ষেত্রে মানে একটা কৌশল অবলম্বন করা।
এখানে নরেশন ভাই আরেকটা বিষয় অ্যাড করবো যে পুরুষ যেটা আমরা দেখতে পাই, পুরুষ যতই কাজ করুক তার এর পর একটা অনেক সময় একটা রেস্টের টাইম মিলে যায়, অবশেষে এই টাইম থেকে এই টাইম আর কোনো কাজ থাকে
না।
কিন্তু ইসলামী মন যারা ঘরের মধ্যে তাদেরকে যদি প্রশ্ন করে যে এদের রেস্টের টাইম কখন, হয়তো কোনো এমন কোনো টাইমিং ডিউরেশন পাওয়া যাবে না যে টাইমে অনলি রেস্টে। আসলে একে অপরের প্রতি যাবো দুটি বিষয় যে মহিলাদের তাদের সমস্ত ব্যস্ততার প্রতি লক্ষ্য রেখে যেভাবে স্বামীর কর্তৃক ভালো আচরণ, সেমভাবে যদি একজন ইসলামী বোন ঘরের মধ্যে মহিলা সে যদি তার স্বামীর ইজ্জতের প্রতি খেয়াল রাখে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ এবং তার রসুলের পরে আমার জন্য যিনি সবচাইতে সম্মানিত যাকে বানিয়েছেন তিনি হচ্ছে আমার স্বামী, তো এই কথা বলে ফেললো অথবা সারাদিন বাইরে ছিল, হয়তো অনেকের সাথে চলতে গিয়ে অনেক বিষয়ে তার মধ্যে একটা খুব কাজ করতেছে কোনো কিছু, অত বাসায় আসার পরে সেটা শেষ হচ্ছে না, অত সেটা কিটকিটে মধ্যে আমাকে কিছু বলে ফেললো। এখন আমি স্ত্রী হিসাবে আমার যে দায়িত্ব, আমি ওইভাবে সুন্দর আচরণ দিয়ে ভালো আচরণ দিয়ে ভালো কিছু যাতে করে সে আমার থেকে আশা করে, তাহলে যখন ভালো কিছু সে পাবে দেখা যাচ্ছে যদি ঘরের বাইরে যদি কিছু হয়েও থাকে আল্লাহ পাকের দয়ে ঘরে আসার পরে ঘরের ভালো পরিবেশ দেখে ভালো কিছু দেখে ভালো কিছু শুনে ভালো হয়ে যায়,
মন ভালো হয়ে যায়,
মন ভালো হয়ে যায়।
এই টাইমিংটা বোঝা খুব মানে আমাদের সেন্সিটিভ বিষয়। এখন স্বামী সারাদিন কাজ করে সে ঘরে ঢুকলো, ওই মুহূর্তে যদি বলেন আপনার হাত খালি কেন, আপনি বাজার নিয়ে আসেন না কেন, আপনাকে তো আমি আগেই বলছিলাম ঘরে এই বিষয়গুলো নাই। এখন এই বেচারা রাস্তায় দুই ঘন্টা জ্যামকে কন্ট্রোল করে এসে ঘরের মধ্যে ঢুকছে, পুরো গরমাক্ত শরীর কামাক্ত শরীর, এখন সে রেস্ট নেবে, ওই মুহূর্তে যদি তাকে আমি অভিযোগ দিয়ে দিই তাহলে তার জন্য কতটা প্রেশার ক্রিয়েট হবে। এরপর অফিসের প্রেশার তো আছে, কাজের প্রেশার তো আছে, যদি ইনকাম না থাকে ব্যবসায়ী হয় তাহলে তো তার তো মাথা আরও ছোটে যায়। ঠিক একইভাবে আমি আমার স্ত্রীর খাবার দাবার যখন রান্না হয়, এই বেচারি কত কষ্ট করে আগুনে পুড়ে সে যখন রান্নাটা করে, একটু লবণ কম হলে যদি আমি তখন রাগান্বিত হয়ে যাই, একদম সিংহাসনে বসে আমি যদি আমার হাতকে উঠিয়ে দিই, কথা নাই বাচ্চা নাই, আমি যদি আমার জবানকে লাগিয়ে দিই, ওই বেচারি সারাদিনের কষ্ট শেষ, লবণ হয় নাই, আপনি প্রশংসা করেন, সে যখন খাবে দেখছেন আমার স্বামী আমাকে কতটুকু ভালোবাসে মহব্বত করে, সে তখন আরও যত্নশীল হয়ে যাবে তার রান্নার প্রতি, যে না সে আমাকে খুশি করার জন্য এটা বলেছে তাহলে আমাকে আরও যত্নশীল হতে হবে। এই যে বিষয়গুলো ছোট ছোট বিষয় আমাদের দাম্পত্যিক সুখকে আরও বাড়িয়ে দিবে, যদি আমরা যদি একটু সিনসিয়ার হই, আমরা যদি একটু কেয়ারফুল হই। আমাদের কেয়ারফুল না হওয়ার কারণে কিন্তু আজকে ইমরান ভাই আমাদের ঘরটার মধ্যে আমরা নিজেরা অশান্তি করে রেখেছি। আরও একটি বিষয় ইমরান ভাই আমি বলবো, সেই বিষয়টা আমাদের জন্য খুবই সহজ, সুন্নতে রাসুল রয়েছে যে পারিবারিক ঝগড়ার যে প্রতিকার বিষয়, যদি আমরা সুন্নতে রাসুল যদি আমরা আপন করতে পারি তাহলে এটা আমাদের জন্য আরও কল্যাণকর হবে আমরা না জানার কারণে। ফাইজানের সুন্নতের মধ্যে শেখ তরিকত আমির আহলে সুন্নত একটি ঘটনা এনেছেন, চমৎকার ঘটনা, যে ঘটনাটি হচ্ছে এরকম যে শয়তানের 9টি সন্তান রয়েছে,
যে
এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা সন্তানের এক একটা কাজ রয়েছে। একটা শয়তান রয়েছে এরকম যে আমাদের প্রত্যেকের ঘরের দরজার মধ্যে থাকে, এই শয়তানের কাজ হচ্ছে যেই বান্দা বিসমিল্লাহ পড়া ব্যতীত ঘরের মধ্যে প্রবেশ করবে, এই শয়তানের বাচ্চার কাজ হচ্ছে কি ঘরের মধ্যে প্রবেশ করে এই পারিবারিক যে কলরহ, পারিবারিক যে সম্পর্ক এটার মধ্যে কি করে দেওয়া, ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেওয়া। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার সুন্নতে মোবারকা শিক্ষা দিয়েছেন, বুজুর্গানের দিন আমাদেরকে তরিকা লিখে দিয়েছেন। মিরাআতের কিতাবের মধ্যে এসেছে মুফাসসির শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা বলেন, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে প্রথমে ডান পা দরজায় প্রবেশ করানো উচিত, অতঃপর ঘরের বাসিন্দাদের সালাম করে ঘরের ভেতরে যাবেন, যদি ঘরে কেউ না থাকে তবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলবে। অনেক বুজুর্গদের দেখা গেছে যে দিনের শুরুতে ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ রহমান রহিম ও সুরা ইখলাস পড়ে নিতেন, এ দ্বারা ঘরে একতাও অর্থাৎ ঝগড়া বিবাদ হতো না এবং রিজিকের মধ্যে বরকত হতো। এই যে চমৎকার একটা ব্যবস্থাপনা, শুধু আমাদের অবহেলা উদাসীনতা আমরা এটাকে আমল না করার কারণে আমাদের ঘরের মধ্যেও বরকত নাই, আমাদের রিজিকের মধ্যেও বরকত নাই,
ঝগড়া লেগে যাচ্ছে, যখন আমল করব না শয়তান তো সেখানে অবস্থান করেই নিবে। শয়তান থেকে যদি আমরা বাঁচতে চাই, দর্শক শ্রোতা আজকে যে আমল আমরা শুনলাম আপনার ঘরে প্রবেশ করার, শুরুতে বিসমিল্লাহ শরীফ পাঠ করবো, ঘরের বাসিন্দাদেরকে সালাম করব, এরপর একবার সুরে ইখলাস শরীফ আমরা পাঠ করে নিব, ঘরে যদি কেউ না থাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সালাম করা, সালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা আমল করি, ইসলাম আমাকে আপনাকে বাঁচার রাস্তাও আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে ঘরে বরকত হচ্ছে না, অসংখ্য ঘরের ঝগড়ার কারণও কিন্তু এটা যে স্বল্প আয়ের কারণে অনেক সময় ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়। তো ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ায় এটুকু আমরা বেঁচে যাবো, ঝগড়া থেকে বেঁচে যাবো, আমরা আমল করবো। বিশেষ করে আজকের প্রোগ্রামের শেষের দিকে দর্শক শ্রোতাকে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ মহান ওলি কামিল শেখ তরিকত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরি নামাত বারাকাতুল আলিয়া, যার মাধ্যমে বিশ্বব্যাপী সুন্নাতের খেদমত আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি, তিনি দামাত বারাকাতুল আলিয়া চমৎকার একটি পুস্তিকা লিখেছেন। যদি কোনো দাওয়াত ইসলামী ওয়ালা অথবা কোনো ইসলামী ভাই মুসলমান যদি এই কিতাব যদি স্টাডি করার সৌভাগ্য হয় এই নিয়তে যে আমি এলেম অর্জন করব, আল্লাহ পাক আমার প্রতি খুশি হবে, তাহলে সে এর থেকে এমন খাজানা পাবে যে ঝগড়া বিবাদ থেকে বাঁচা, শয়তান যে বিষয়গুলোর মাধ্যমে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়, ফিতনা সৃষ্টি করে দেয়, এর থেকে বাঁচা, বিশেষ করে মীমাংসা করার যে ফজিলত, এক মুসলমানের প্রতি এক মহাব্বত এর বন্ধন তৈরি করার যে একটা মাধ্যমগুলা এই কিতাবের মধ্যে আপনি ইনশাআল্লাহ পাবেন। কিতাবের নাম, পুস্তিকার নাম হচ্ছে অনৈক্যের চিকিৎসা। এই যে আজকে যে জায়গায় জায়গায় যে অনৈক্য সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে একতা নেই, আপনার ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে, পরস্পরের মধ্যে এক বিচ্ছিন্নতার ভাব, অসংখ্য মানুষ, অসংখ্য পরিবার, হয়তো লিস্ট যদি করা হয় তাহলে বিশাল এক ভলিউম তৈরি হবে যে আর এক মুসলমান অপর মুসলমান থেকে দূরে, এক পরিবার অপর পরিবার থেকে দূরে, এই সমাজের মানুষ অন্য সমাজের মানুষ থেকে দূরে। এর মূল কারণ হচ্ছে অনৈক্য অর্থাৎ হিংসা, বিদ্বেষ, ঝগড়া। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাত জামাত বারাকাতুল আলিয়ার পুস্তিকা, আল্লাহ পাকের নেক বান্দা তিনি লিখেছেন, আমরা সেটাকে সংগ্রহ করে আমরা পড়ি। আমাদের লাইব্রেরি প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবতুল মদিনাতেও আপনারা পাবেন, অথবা www.dawatislami.net আপনি সার্চ দিয়ে দেখেন, সেখানে আপনি ইংলিশও পেয়ে যাবেন, বাংলাতেও পেয়ে যাবেন, অন্যান্য ভাষায়ও আপনি ইনশাআল্লাহ করিম আপনি পেয়ে যাবেন। সময়ের শেষের দিকে সর্বশেষ আমরা মুবাল্লিগদের থেকে লাস্ট আমাদের আজকের প্রোগ্রামের মেসেজ শুনে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সমাপ্তির দিকে যাবো। যে
সর্বশেষ যে ওজিফা বলি বা ওসিয়ত বা নসিয়ত, এটাই অর্থাৎ ঝগড়া থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে স্যাক্রিফাইস অর্থাৎ আমাদেরকে ক্ষমার মন মানসিকতা, ধৈর্যের মন মানসিকতা, এগুলো যদি আমাদের মাঝে না থাকে তাহলে ঝগড়া থেকে কখনোই বাঁচা সম্ভব না। অর্থাৎ যদি আমরা চাই আমাদের সমাজের মধ্যে ঝগড়া না থাকুক, আমাদের পরিবারের মধ্যে ঝগড়া না থাকুক, মনে রাখবেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ থেকে ভুল প্রকাশ পাবেই। তো যখন আমার মধ্যে ক্ষমার মন মানসিকতা থাকবে না তখনই তো ঝগড়া সৃষ্টি হয়, কেউ ভুল করে ফেললো। আমার মধ্যে যখন ক্ষমার মন মানসিকতা থাকবে না তখন সেটা ঝগড়ায় রূপ নেবে। এই জন্য আমাদের মধ্যে ক্ষমার মন মানসিকতা রাখা, এবং অনেক সময় ভুল বোঝাবুঝির কারণেও হয়, অর্থাৎ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সর্বক্ষেত্রে ফলো করি তাহলে ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের পারিবারিকভাবে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে ইনশাআল্লাহুল করিম এই ঝগড়া নামক এই ব্যাধিকে দূর করতে পারবো। কারণ ঝগড়া শুধু একটি কারণে হয় না, নানাবিধ কারণে ঝগড়া সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার এবং কোরআন থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই আদেশ করেছেন তা পড়ে নেওয়ার, যে আলহামদুলিল্লাহ আমাদের ইমরান ভাই যে আমাদেরকে উৎসাহ দিচ্ছিলেন বই পড়ার জন্য, তো আলহামদুলিল্লাহ আমিরুল সুন্নাত আরও একটি বই আছে, হ্যাঁ, সেটা হলো আপনার ঝগড়ার ক্ষয়ক্ষতি। এই যে পুস্তিকাগুলো আমিরুল সুন্নাত লিখেছেন এগুলো ছোটো ছোটো পুস্তিকা, আপনি পড়তে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, কিন্তু আধা ঘন্টা ব্যয় করলে ইনশাআল্লাহুল করিম আপনার জীবন থেকে এই ঝগড়া নামক এই ব্যাধিটি চলে যাবে ইনশাআল্লাহ।
শয়তানের কতিপয় হাতিয়ার,
জি,
খুবই চমৎকার যে শয়তান তার যে হাতিয়ার হিসাবে মানুষকে ধ্বংস করার জন্য যে কাজগুলো চালিয়ে থাকে, এর মধ্যে ঝগড়াও, এর মধ্যে লিঙ্গগত যে কীভাবে ঝগড়া হয়, কীভাবে বিচ্ছিন্নতার ভাব সৃষ্টি হয়, শয়তানের কতিপয় হাতিয়ার, এই রেসালাটটা ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব, অনেকের চিকিৎসা রেসালাটটা পাঠ করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ মক্তাবাতুল মদিনাতে অসংখ্য পুস্তিকা আমির আহলে সুন্নতের আমরা ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব এবং পড়ারও চেষ্টা করব।
সর্বশেষ মানে দর্শক শ্রোতার কাছে এটাই অনুরোধ থাকবে, আমরা এটাই মাথায় রাখি যে যেই কাজ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে ঘৃণিত, তো সেই কাজকে আমাদেরও ঘৃণা করা উচিত। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন ওই ব্যক্তিকে ঘৃণা প্রকাশ করেছেন ওই ব্যক্তির ব্যাপারে, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম নিজে বলেছেন সবচেয়ে ঘৃণা করতেন এমন মানুষকে যে মানুষের মধ্যে ফেতনা ও ঝগড়া লাগায়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। এখন বিষয়টা হচ্ছে যে যেই কাজে আল্লাহ রাসূল নারাজ হয় সেই কাজে একজন মুমিন, একজন মুসলমান, একজন আশিক রাসূল তাকে সেই কাজ থেকে বাঁচা উচিত। আর আমরা তো শুনলাম পুরো আজকের আলোচনার মাধ্যমে যে এটার যে পরিণতি রয়েছে এটার পরিণতি খারাপ, এটার পরিণতি যদি খারাপই রয়েছে তো আমরা খারাপের দিকে কেন যাব, যেটার মাধ্যমে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, যেটার মাধ্যমে আমার সমাজের মধ্যে অশান্তি ছড়াচ্ছে, আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আমার পরকালের মধ্যে আমার জন্য জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলো যখন আমি নিয়ে আসতে পারবো তখন আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমার আত্মমর্যাদা কোথায় গেল, আমার তো আমি তো সঠিক ছিলাম, আমার সঠিকটা কোথায় গেল, আমি তো ভুল ছিলাম না। যখন একটা মুসলমান সে যখন পরকালের দিকে তার উদ্দেশ্যটা হবে যে আমার পরকাল আমার জন্য মেইন, তখন তার পক্ষে সম্ভব হবে। আর যদি বলে না আমি এই আমি এই কথার মধ্যে আমি হাঁটতে রাজি না, আমাকে এখানে জিততেই হবে, আবার অনেক সময় আমাদের দেখা যায় ইমরান ভাই আমরা জমা রাখি, এখন আমি বলবো না কিছু,
সময় হলে
আমি বলবো, যদি সুযোগ হয়ে যায় তখন আমার পূর্বের যত কথা আছে তখন আমি সেটাকে উপস্থাপন করি। এই যে বিষয়টা আমি কিন্তু নিজে এটার জন্য প্রস্তুতি নিচ্ছি না, আমি এই মিশন এই যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিয়ে রেখেছি, সব জমা রাখছি কথাগুলা, কি কি বলছে আমার এখনো খেয়াল আছে, এই যে বিষয়টা আমি কিন্তু আমার মেন্টালিটি নিজের দিকে তাকাই যে আমি আসলে কি সময় কথা বলবে, যে আমি কিন্তু নিজেকেই সেই খারাপের দিকে আমি ধাবিত করছি নিজেকে, আমাকে এটা মাথায় রাখতে হবে না এটা আমার জন্য কল্যাণকর নয়, আমি ভুলে যাওয়াটাই আমার জন্য কল্যাণকর, যেখানে আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জিম্মা নিয়েছেন প্রাসাদের, জান্নাতের প্রাসাদের জন্য, আরে ভাই আমি কোন প্রাসাদে আছি আর আমার জন্য কোন নেয়ামত অপেক্ষমান রয়েছে, আমি যদি এইভাবে চিন্তা করতে পারি তাহলে আমার পক্ষে সম্ভব। আর আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনী পড়া, আউলিয়া কেরামের জীবনী পড়া, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর পাশাপাশি যারা ঝগড়া করে ওলামায়ে কেরাম বলেন যে তাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, ঘরেও কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে, সমাজের মধ্যে তার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা গুণ সেটা কিন্তু সে হারিয়ে ফেলে, এটা কিন্তু অনেক বড় এক লস, অনেক বড়। যখন কোনো মানুষের ব্যক্তিত্ব যখন তার মাঝে থাকে তখন সে সমাজে অনেক বড় কাজ করতে পারে, অনেক কিছু তার দ্বারা করা সম্ভব হয়। তাহলে আমাদেরকে বাসা তৌফিক দিক, হাদিসে পাকের মধ্যে এসেছে যে চুপ রইল সে মুক্তি পেল, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, যদি এই নিয়ামত যদি আমাদের হাসিল হয়ে যায় কম কথা বলার, চুপ থাকার, আল্লাহ পাকের দয়ে আমরা ঝগড়া থেকে আমরা রেহাই পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, যে চুপ রইল সে মুক্তি পেল, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঠিক একই সময়ে আমরা মিনার্স এর প্রোগ্রামে আরও একটি চমৎকার বিষয় নিয়ে মোবাল্লিকদেরকে সাথে নিয়ে আলোচনাতে অংশগ্রহণ করবো। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
আমাদের চরাচরণ যেন শুন